27 মে 2016 শুক্রবার বাদশা মিরপুর বয়ান পেশ করবেন তরজমানে আকাবির আরিফ বিল্লাহ শাইখুল হাদিস হযরত ওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহু
ইমামরা আজকে হলো কানের মধ্যে একটা বান্ধে মাথায় বান্ধে কানে বান্ধে কি এটা আল্লাহই জানে ভাই ইমামের তো ইতমিনানের সাথে নামাজ দাঁড়ানো উচিত মসজিদ কমিটির ওয়ালারও একটা পাইলেই নিয়ে আসে এমন ভাবে ইমামের দাঁড়ানো উচিত তার দিল আল্লাহর দিকে মোতাবজ্জি থাকে কিন্তু এখন ইমামদের জন্য এমন সব কল কবজা খাড়া করছে যে যন্ত্রপাতির ভিতরে আটকা থাকতে হয় দাঁড়ায় থাকতে রুকুতে গেলে মুশকিল সিজদায় গেলে মুশকিল উঠতে নামতে পরেশানি পয়দা হইতে থাকে যতটা নামাজের মধ্যে ইতমিনানের সাথে দাঁড়ানো যায় সেটা ফিকির করেছে আল্লাহ তাআলা আসান করেন মামলা الحمد لله وكفى والصلاة على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من ياخذ عني هؤلاء الكلمات قلت انا يا رسول الله قال فاخذ بيدي فعد خمسا فقال اتق المحيار ان تكن عابد الناس وارض بما قسم الله لك تكن اغنى الناس واحسن الى جارك تكن مؤمنا واحب للناس ما تحب لنفسك تكن مسلما فلا تكسر الزهق فان كثره الزهق تميت القلب وقال عليه الصلاة والسلام من اتقى الله عز وجل صار آمنا في بلاده أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم سنة جاء فيكم سنة جاءنا এবার শোনা যায় ভাই এমন একটা সোজা কাজ করতে এতক্ষণ লাগছে অভিজ্ঞতা এত পকর আমাদের আল্লাহ তাআলা রহম করেন কোন গানের পার্টি হলে এত পেরেশানি হয় না আমার অভিজ্ঞতা যে দিনই মন্দির যেখানেই হয় অনেক জায়গাতেই ত্রুটিগুলো থাকে শুধু অপ্রস্তুতির কারণে আসলে লোকজন ওয়াজ করো বস দিনের আজমত খুব দিনের কাজ যারা করে তাদের মধ্যেই কম যার কারণে এই পরিস্থিতিগুলো তৈরি হয় আল্লাহ তাআলা আমাদেরকে দিনের আজমত নসিব করেন কোরআনে করিম থেকে কিছু আয়াত করিম তেলাওয়াত করলাম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ কয়েকখানা পাঠ করলাম আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু কোরআনে করিমের আয়াতের নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের নূর দ্বারা আমাদের অন্তরের জীবনকে আলোকিত করে দেন। মানুষ সব এই পৃথিবীতে যাদের একটু লেখাপড়া আছে অথবা পয়সা কড়ি আছে অথবা ভালো ঘর বাড়ি আছে, তো মানুষ মনে করে যে আমরা বেশ সুখে আছি, আরামে আছি এবং সম্মানের আসনে আছি। কিন্তু এই মানুষটি যখন মৃত্যু হয় তো কারো জন্য জানাজার নামাজ হয়, আর কাউকে এমনিতেই যে কোনো এক পদ্ধতিতে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। কবরস্থানে যখন মানুষ পৌঁছে দুনিয়ার থেকে বিদায়ের পরে যখন মানুষের একটা পরিণতি সম্মুখে আসে, তো ওই পরিণতিটা হল যে তার সামনে প্রশ্ন পয়দা হইতেছে, মান রব্বুক, তোমার রবকে, অমা দিন ও তোমার দিন কি, অমান হাযা রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। এই তিন প্রশ্নের উত্তরে যে কামিয়াব, অনন্তকালের সুখ শান্তি সম্মানের পথ তার জন্য খুলে গেল। আর তিন প্রশ্নে যে ব্যর্থ হল, আজাব আর আজাব তা শুরু হয়ে গেল। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার ভাইরা, যে এই পরকাল জীবনের সফলতা, শান্তি সম্মান মর্যাদা, অনন্তকালের সুখের ব্যবস্থা, যে তিনটা বিষয়ের সঙ্গে সম্পৃক্ত দুনিয়ার জীবনে, সেটার উপরই আমাদের নজর রাখা চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যখন এই তিনটা প্রশ্নের বন্দা সঠিক উত্তর দিতে পারে, রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, আর দীনি আল ইসলাম, আমার দিন আমার ধর্ম হচ্ছে ইসলাম, আর হে ফেরেশতারা, আপনারা যাদের যাকে দেখাচ্ছেন তিনি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই তিন প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সাথে সাথেই আল্লাহ পাক এতটা খুশি হন, সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসে, সাদাকা আবদি, আমার বন্দা একদম সঠিক সঠিক জবাব দিছে, বিলকুল ঠিক ঠিক জবাব। তারপরে আল্লাহ পাকের হুকুম হয় যে আমার বন্দার জন্য এখনই জান্নাত থেকে এখানে বিছানা বিছায় দাও, এবং জান্নাতি পোশাক এখনই তাকে পরাইয়া দাও, ওয়াক্তাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে এখনই তার জন্য দরজা বানায় দাও। আমার হয় আজীব মামলা যে দুনিয়ার থেকে যাওয়ার পরই তার জন্য এত বড় সম্মান, এত বড় আরামের ইন্তজাম হয়ে গেছে। এই যে এই সম্মান আর মর্যাদা শুরু হল, অনন্তকাল এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তার জন্য এই পৃথিবীতে আমাদের প্রস্তুতি কি? পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকা তামাল ঈমান মার রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া মুহাম্মাদুর রাসূলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব হিসাবে আল্লাহর উপরে যে সন্তুষ্ট, আমার রব তো আল্লাহ, আর দীন হিসাবে ইসলামের উপরে যে সন্তুষ্ট, আর নবী এবং রসুল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া যে সন্তুষ্ট, দুনিয়া আখিরাতের সমস্ত শান্তি আরাম সাদ আনন্দ আল্লাহ পাক নিশ্চিত করে দেন তার জন্য। আমার ভাই, এজন্য এই জিন্দগি লাগামহীনভাবে চলার জন্য না, স্বেচ্ছাচারিতার জন্য না, আল্লাহ পাক সৃষ্টি করছেন আমাদেরকে সিরিফ আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা জিক্রিয়াদ এবং বন্দিগির জন্য। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জল্লা জালালু আমানা ওয়ালু পবিত্র কোরআনে বলেন, আমি জিন এবং ইনসান এদেরকে সৃষ্টি করছি সিরিফ আমার মারফত আর আমার ইবাদতের জন্য। আমরা দুনিয়াতে হাজার ব্যস্ত, এই ব্যস্ততা নিষেধ না, দুনিয়ার ব্যস্ততা গুনাহ না, যদি বান্দা আল্লাহকে না ভুলে, যদি বান্দা আল্লাহকে স্মরণ রাখে। আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করলে, অফিস আদালত করলে, চাকরি বাকরি করলে আমাদের অনেকেই মনে হয় আমরা তো দুনিয়াদার, এটা একটা ভুল ধারণা। অনেকেই কথা বলে উল্লাস বোধ করেন, পুলক বোধ করেন, আমি মনে করি আমি দুনিয়াদার, আপনি কিসের দুনিয়াদার? ইমানদার দুনিয়াদার হইতেই পারে না। বুকে যার ইমান আছে তার ফিকিরি 24 ঘন্টা থাকে যে আমি তো আল্লাহর সন্তুষ্টির পথে চলব, আমি আমার রসুলের পথে চলব। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকে এক মুসলমান, তার ফিকির থাকে আমার এই চেতনা, আমার এই চিন্তা, আমার এই কাজ, আমার এই কথা, আমার এই আচার আচরণ, আমার আখলাক, আমার লেনদেন, আমার আলো, আমার অন্ধকারের অবস্থা। এটা যেন এমন না হয় যে আমাকে জাহান্নামে যাওয়া লাগে, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যান, এইরকম যেন কোনো ক্রমেই না হয়। আল্লাহ পাকের জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ধ্যান এক মুমিনের ভিতরে সর্বদা সক্রিয় থাকে। এক বুজুর্গ বলেন, তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, তুমি আল্লাহর নাম নাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা করো, দু জাহান আল্লাহ পাক তোমার সফল কাম বানায় দিবেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যিনি হাফেজ হুজুরের পীর ছিলেন, পীর হুজুরের পীর ছিলেন, মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহর পীর ছিলেন, বিশ্বের সর্বোচ্চ লেভেলের বড় বড় আলেম মুহাদ্দিস ফকীহদের পীর ও মুর্শিদ ছিলেন। জাকিউল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের একটা মূল্যবান কথা তারিখ খলিফা খাজা আজুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলাই এভাবে এক ছন্দের ভাষায় উদ্ধৃত করছেন যে হে আল্লাহ, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা, জমি মেয়েরি, আগর একটু নেই মেয়েরা তো কোন সেই নেই মেয়েরি, হে আল্লাহ যদি আপনি আমার হয়ে যান, আমার উপর রাজি খুশি হয়ে যান, আপনি আমার হলে এই আসমানটা আমার, এই পৃথিবীটা আমার, এই সব কিছুই আমার, সব দৌলত আমার, আগর একটু নেই মেয়েরা তো কোন সেই নেই মেয়েরি, হে আল্লাহ যদি আপনি আমার না হন তো আমার বলতে কিছুই নাই, আমি কপাল পোড়া, হত ছাড়া, দোনো জাহান আমার বরবাদ এবং সরকার। আল্লাহ যার উপর রাজি হয়ে যান সমস্ত নেয়ামত তার হাতের মুঠোয় এসে যায়, আল্লাহ যার উপর নারাজ হয়ে যান দোনো জাহান তার ধ্বংস এবং বরবাদ হয়ে যায়। তো মোমেন দুনিয়ার যে কোনো প্রান্ত থাকে তার ফিকির থাকে আমার আল্লাহ যেন আমার উপর রাজি থাকেন, আমার আল্লাহ যেন খুশি থাকেন। একজন মুমিন, একজন মুসলমান যত গুনাগারই হোক না কেন, কিন্তু হাজারো লাখ কোটি গুনা থাকা সত্ত্বেও তার ভিতরে যে ইমান আছে, সেই ইমান সেই সাত আসমান জমিন থেকে বেশি দামি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালুকে বলছিলেন যে হে আল্লাহ আপনি আমাকে একটা জিকির দেন। তো আল্লাহ পাক বললেন যে হে মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মূসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ এই জিকির তো সবাই করে, সব মানুষই সব মুমিনরা এই জিকির করে, আমি এমন এক জিকির চাই যেটা স্পেশাল। ইন্নামা আরাদতুকা শাইয়ান তাখুসুনি বিহি। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বললেন হে মূসা স্পেশাল তুমি জিকির চাও, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে তুমি জিকির করো এটা কত দামি, কত ওজনদার, তার কি খবর তোমার আছে? শোনো, লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া আমরাহুন্না গায়রি, এই সাতটা আসমান এবং এর মধ্যে যা কিছু আছে, ওয়াল আরদিনা সাবআ এবং এই সাতটা জমিন, বুঝেনা ফি কিফাতিন, এই সবটা মিলে যদি এক পাল্লা রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন, আর কোন মুমিন বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে এই সব কিছুর উপরে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। এত দামি এই কালেমা, মুসলমানরা পাগলদের সঙ্গে যোগ দিয়ে চিৎকার করতে থাকে যে আমরা পিছনে, আমরা পিছনে, এই পাগল মানুষেরা। আরে লেখাপড়া করে এরকম পাগল কিভাবে হইতে পারে? আমার প্রিয় বন্ধুরা, খুদ না তেজু রাহ পর অরুকে হাদি বন গে, ক্যা নজর থি জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া। আরবের এই মানুষগুলো যারা সারা দুনিয়ার নজরে ধিকৃত ছিল, একদম নিচু ছিল, সেই মানুষগুলো প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কালেমায়ে তৈয়বার সবক পড়ার সাথে সাথে সারা দুনিয়ার রাজা বাদশাহদের চেয়েও শীর্ষ আসন আল্লাহ পাক তাদেরকে দান করছেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه پیارے نبی محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم بولیں یہ حدیث ال مرم لا الہ الا اللہ جار সঙ্গে থাকবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে শুনতেছেন আমার ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানের কদর করার তৌফিক দান করেন তিরমিজি শরীফে এক হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এক গুনাহগার বান্দা হাজির হবে গুনাহগার মুসলমান তো তার 99টা পাপের রেকর্ড বই তার সম্মুখে পেশ করা হবে কয়টা হয় 99টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক এক পাপের এই যে 99টার মধ্যে এক একটা রেকর্ড বই এত বিশাল বড় ওর চোখের দৃষ্টি যত দূর যায় এত বড় লম্বা এক একটা বই এইরকম 99টার সবটাই একদম পাপে পরিপূর্ণ শুধু পাপের রেকর্ড এগুলো সব এরপরে রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করেন আলাকা হাসানাত হে বান্দা তোমার কি কিছু নেকি আছে ওই বান্দা ভয়ের চোটে তখন বলবে যে আল্লাহ আমার কিছু নেই আমার কোনো নেকি নেই আরে নেকি কি এত পরিমাণ পাপ আর গুনাহ নাফরমানি যার ধরুন কোন নেকির কথা চিন্তা করে কোনো মানে হয় ওই বান্দা বলবে যে আল্লাহ আমার কোনো নেকি বলতে কিচ্ছু নাই মহান রব্বুল আলামিন তো রব্বুল আলামিন তিনি তো সীমাহীন দয়াওয়ালা শুনতেছেন প্রিয় বন্ধুরা ভারতে কবি ছিলেন এবং বুজুর্গ ছিলেন তিনি বলতেন যে মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা আমার আল্লাহ এত দয়াবান কেউ যদি আমার আল্লাহ নিকট একটা ফোঁটা চায় তো দরিয়া বাহা দিয়ে হ্যাঁ দুর্বে বাহা দিয়ে হ্যাঁ আল্লাহ পাক দেখেন যে বাঙ্গা চাইতে পারছে যা তাই সে বলছে এক ফোঁটা কিন্তু আমি দেব তাকে এক ফোঁটার ফরিয়াদের বিনিময়ে এক সাগর কোন বান্দা এক ফোঁটা চাইলে নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে এক সাগর দান করেন এবং সাগর ভরা মনি মুক্তাও তাকে দান করেন মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বহা দিয়ে হ্যাঁ দুর ভি বহা দিয়ে হ্যাঁ সুবহানাল্লাহ তাআলা বিহামদি বড়ই আল্লাহ পাকের আজীব শান ভাই আমরা কমই আল্লাহ তাআলাকে চিনতে পারছি আমরা এমনি মুখস্থ ইসলামের কিছু কথা মুখস্থ করছি কিন্তু ইসলামকে বুঝার মতো লোকের সংখ্যা আমাদের একদমই কম এই ভারতের মহান ব্যক্তিত্ব হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন যে ইসলামের এক একটা অঙ্গের সৌন্দর্য আমি দেখলে এতটা আমি অভিভূত হই সারা দুনিয়ার সব সৌন্দর্য একসঙ্গে ভুলে যাই এবং তিনি বলেন যে জেফর অফতাব ও কদম হর কুজা কে মিনে গরম কেরিশমা দামানে দিল মি কসত কে জাই জাস হে ইসলাম তোমার এক একটা অঙ্গ ষষ্ঠ আমি দেখলে সারা পৃথিবীকে ভুলে গিয়া আমি বিশ্বাস করতে বাধ্য হই বস এখানে জীবন উৎসর্গ করা উচিত আল্লাহ তাআলা ইসলামের সৌন্দর্য এবং মর্যাদা গভীরভাবে উপলব্ধি করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু ওই বান্দাকে তখন বলবেন ইন্না ইন্না লাকা ইনদানা হাসানাত হে বান্দা অবশ্যই আমার নিকট তোমার কিছু নেকি আছে ওই বান্দা তো পেরেছান যে এত ভয়ঙ্কর পাপের ফিরিস্তি এরপরে তো আমার আর কোনো উপায় নেই জাহান্নাম ছাড়া কোনো রাস্তাই নেই কিন্তু আল্লাহ 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 ওহো আল্লাহ পাক এত দয়াবান এত মেহরবান আমার প্রিয় বন্ধুরা কিভাবে আমরা আল্লাহ পাকের দয়া বর্ণনা করব হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পূর্ণ কদর করার তৌফিক দান করে এক হাদিস শরীফে আছে একবার সাহাবীদের সঙ্গে যুদ্ধ করতে আসছিল একটা কাফের মহিলা এত ভয়ঙ্কর এবং নিষ্ঠুর এত জঘন্য তার চরিত্র যে নিজের বুকের দুধে শিশুকে ঘরে রেখা ফের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সঙ্গে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে এই মহিলা কত ভয়ঙ্কর তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুদ্ধে বিজয় লাভের পর এই মহিলাও অন্যান্য বন্দীদের সঙ্গে বন্দী হয়ে গেছে গ্রেফতার হয়ে গেছে মদিনা শরীফে যখন এই মহিলাটাকে নিয়ে আসা হল এখন অনেকেই উপস্থিত যারা তাদের বুকে কোলের মধ্যে কোনো ছোট বাচ্চা আছে, এই মহিলা কেবল সেদিক তাকায় আর দৌড়ে গিয়ে একটা বাচ্চাকে নিয়েই কোলে নেয় আর ওই বুকের দুধ খাওয়ায়। কিছুক্ষণ চুপচাপ থাকে, আবার আরেকজনের কোলে একটা বাচ্চা দেখলে ছুটে গিয়ে ওই বাচ্চাটাকে টান দিয়ে কোলে নেয় এবং বুকের দুধ খাওয়ায়, বুকের মধ্যে জড়ায় ধরে। কিছুক্ষণ এই অবস্থা চলতে থাকার পর প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের কি এটা মনে হয়, তোমরা কি এটা বিশ্বাস করতে পারো, এই মহিলাটা নিজ হাতে নিজের সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, এটা কি তোমরা মনে করতে পারো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কুশিন কালে এমনটা হইতে পারে না। পরের সন্তানকে দেখলে নিজের সন্তানের মহব্বতে ছুটে গিয়া যে এরকম আদর করতে বাধ্য হয়, সে নিজ সন্তানকে আগুনে ফেলবে কিভাবে? উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহর কসম, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিবলাদিহা, এই মা নিজের সন্তানের জন্য যতটা রহমতওয়ালা, দয়া মহব্বতওয়ালা, মহান আল্লাহ তার বান্দাদের প্রতি এর চেয়ে বেশি মহব্বত এবং রহমতওয়ালা। এজন্য এক বুজুর্গ বলছিলেন যে, হাজার গুনাহ হয় তোমার, হাজার ভুল করে থাকো, হে ভাই মুসলমান, হে আল্লাহর বান্দা, এখন দেরি করো না, কোয়ে নৌমি দি মরো কৌমি দেহাস, সুয়ে তারিখি মরো খুশি দেহাস, আল্লাহ পাকের এই রাস্তায় আল্লাহ পাকের বান্দার জন্য নৈরাশ্যের কোন বিষয়ই নাই, আল্লাহ পাক তো কেবলই হাতছানি দিতে থাকেন, নেও আমার সীমাহীন রহমতের হিসা তোমরা দাও, আল্লাহ পাক ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন। হ্যাঁ, এজন্য এক বুজুর্গ বলছিলেন যে, হাজার পাপ করার পরে এখন আর তুমি বিলম্ব না করো, বাজ আ বাজ আ, আর উঞ্চে হাসতে বাজ আ, গর কাফর গবর বুত পরস্তি বাজ আ, তুমি যদি হাজারো পাপে লিপ্ত হও, এমনকি সে কুফরও লিপ্ত হও, অগ্নি পূজাও তুমি করে থাকো আল্লাহকে বাদ দিয়া, তুমি যদি এখন ফিরে আসো, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করো, নিজের ভুল স্বীকার করো, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়া জান্নাতের ফয়সালা করবে। গর কাফর গবর বুত পরস্তি বাজ আ, এই দরগায়ে মা, দরগায়ে নাওমী দিনেস, মহান আল্লাহ বলেন, আমার এখানে নৈরাশ্যের কোন নাম ও নিশান নাই, সতবার তওবা শিকাস্তি বাজ আ, শতবার যদি তুমি তওবা ভঙ্গ করে থাকো, ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দান করবেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم كلكم خطاء وخير الخطائين التوابون, رسول پاک صلى الله تعالى عليه وسلم বলেন, তোমরা সকলেই হাজারো ভুল ত্রুটি ওয়ালা, কিন্তু মনে রাখো যে خير الخطائين التوابون, হাজারো অপরাধের পর যারা আল্লাহর নিকট বারবার অনুতপ্ত হয়, লজ্জিত হয়, ক্ষমা প্রার্থী হয়, আল্লাহ পাক উৎকৃষ্ট বান্দাদের কাতারে তাকে স্থান দান করে। শুনতেছেন ভাইরা, যে শেষ জমানার মুসলমান সারা দুনিয়া পাপে ভরা, ঘরে বসে থাকলে পাপের আওয়াজ আসে, আশপাশ থেকে যন্ত্রপাতির আওয়াজ আসতে থাকে না, না কান বন্ধ করা যায়, চোখ বন্ধ করা যায়। আমার মোর্শেদ রহমতুল্লাহ আলাইহির নিকট ঢাকার এক ড্রাইভার বায়াত হয়েছিল, যুবক ছেলে, শুনছে যে নজর হেফাজত করতে হবে, একবার নজর খারাপ করলে তো আল্লাহ পাকের লানত নাজিল হয়, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, এক একবার নজর হেফাজত করলে দিন নারী থেকে এক একবার নজর হেফাজত করা দশ হাজার রাকাত তাহাজ্জুদ থেকেও বেশি দামি। আরেক জায়গাতে আমি তাহলে বলছিলেন যে, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল নামাজ থেকে বেশি দামি, এক একটা গুনাহ থেকে বাঁচা। অনেকে মনে করে এই উলামা বুজুর্গান এগুলো কোত্থেকে বলেন, ভাই উলামা বুজুর্গান এদিন বাড়ির থেকে এনে বলবেন, কোরআন সুন্নার আলোকেই বলেন, যা কিছু বলেন। এই যে এই কথা বলছেন, এটার ভিত্তি হল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে গুনার কাজ থেকে যদি বাঁচো তাহলে বিশ দুনিয়ার সবচেয়ে বড় এবাদত ওয়ালা তুমি। এক একটা গুনা থেকে বাঁচা সবচেয়ে বড় এবাদত। ইবলিস এত বড় আলেম ছিল, এত বড় আরেফ ছিল, হ্যাঁ সবকিছুই ছিল, যে এক বিগত জায়গা বাদ রাখে নাই যেখানে সে শ্রদ্ধা করে নাই, কিন্তু এত সত্ত্বেও ধ্বংস হল বেসুমার এবাদতের কারণে, বেসুমার মারেফতের কারণে। মারেফত তার অনেক বড়, এবাদতের ঢেরকে ঢের, কিন্তু একটামাত্র অপরাধ করছিল আল্লাহ পাকের সামনে বেয়াদুবি করে বসছিল, এক বেয়াদুবি তাকে জাহান্নামি বানিয়ে দিছে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ এক দুষ্টাকে এক বেয়াদুবি, একবারের এই সীমা লঙ্ঘন তাকে চিরদিনের জন্য অভিশপ্ত এবং বিতাড়িত করে দিছে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শেখ সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, তাকাব্বুর আজাজিল রাখার কর বজিনদার লানত গ্রেফতার কর। আজাজিল ছিল ওর নাম, কিন্তু আজাজিল পরে ইবলিস হয়ে গেল। হ্যাঁ আজাজিল ইবলিস হয়ে গেল শুধুমাত্র অহংকারের অপরাধের কারণে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবলিস আলেম থা, আরিফ থা, আবেদ থা। ইবলিস বড় আলেম ছিল, বড় আবেদ ছিল, বড় আরিফ ছিল, লেকিন আশেক না থা, কিন্তু আল্লাহর প্রেমিক ছিল না। যে প্রেমিক হয় প্রিয়জনের গালে কোন জায়গায় কি মাথায় কি দোষ তালাশ করে না, প্রেমিকের নজর থাকে কেবলই প্রিয়জনের সৌন্দর্যের উপরে। হ্যাঁ এক একটা অঙ্গ, এক একটা সৌন্দর্য, এক একটা আচরণ তাকে আকৃষ্ট করতেই থাকে। মজনু তার আপন চাচাতো বোন লায়লার জন্য পাগল ছিল। ওই জমানার বাদশাহ ভাবলেন যে মজনুর মতো সম্ভ্রান্ত পরিবারের সদস্য যে কার জন্য এরকম পাগল হলো, শুনলাম যে রাস্তার পাশে বসে বসে বালুর মধ্যে আঙ্গুল দিয়ে তার নাম লিখে সে মজা পায়। লোকেরা জিজ্ঞাসা করছিল যে যে মজনু এসব কি করতেছে, যে বালুর মধ্যে কি লেখো, গফত মস্কে নাম লাইলা মিকু নাম ফাতের খুদরা তাসাল্লিমি দেহাম, যে আমি আমার লাইলার নাম জুপি এবং লিখি, এতে আমার মনটাকে একটু সান্ত্বনা দিই, আমি শান্তি পাই, আরাম পাই। তো বাদশাহ মজনুকে ডাকছিলেন যে আর লাইলাকে, যে দেখি ও কেমন সুন্দরী, ডাকায় নিয়ে দেখো যে আরে না এতটা কোনো স্পেশাল তো না, এমন কোনো সুন্দরী তো না। তো বাদশাহ তখন বললেন যে গুপ্ত আজ দিগার খুবা তো আবজু নিয়েছি, আরে তুমি কোন এরকম অন্যান্য সুন্দরীদের চেয়ে এরকম আলাদা কোন বৈশিষ্ট্য এবং স্বাতন্ত্র্য তোমার মধ্যে তো আমি দেখি না, গোফ খামোশ চুতু মজনু নিয়েছি। তো লায়লা তখন বলল কি বাদশাহ আপনি কথা বলবেন না, হ্যাঁ আপনি কথা বলবেন না, আপনি কি বুঝবেন যে আমি কতটা সুন্দরী, দিদারে মজনু আগার বুদে তোরা হর দু আলম বেখতর বুদে তোরা, মজনুর চোখ দিয়ে যদি আপনি আমাকে দেখতেন বুঝতেন যে আমি কতটা সুন্দরী, সারা পৃথিবীর সব সুন্দরীকে আপনি ভুলে যেতেন শুধু আমাকে এক নজর দেখার পরে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো মানুষ যাকে মহব্বত করে ভালোবাসে তার মধ্যে কেবলই সৌন্দর্য দেখতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে কামিল ঈমান নসিব করেন। আমার ভাই কোথা থেকে কোথায় চলে আসলাম, সেই যে ওই হাদিস শরীফ বলছিলাম না যে হ্যাঁ ইন্নালাকা ইন্দানা হাসানাত, ওই আল্লাহ পাক ওই বান্দাকে বললেন যে তোমার কিছু নেকি আছে আমার কাছে, ও তো পেরেশান যে 99টা রেকর্ড বুঝা দেখলাম, এরপরে নেকি থাকলে কি না থাকলে কি, আমার তো কপালে যা আছে আমি বুঝছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইয়া আল্লাহ আশ্চর্য আল্লাহ পাকের শান, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। কোরআন হাদিস যারা পড়ে তো আল্লাহ পাকের এই গুণাবলী আল্লাহ পাকের সৌন্দর্য এগুলো দেখতে দেখতে হেরান হইতে হয় ভাই, কি শান মহান রব্বুল আলামিনের, হ্যাঁ কেসা কেসা লোকদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়া কত উচ্চ মর্যাদা তাদেরকে দান করছেন। চোরকে আল্লাহ পাক মাফ করে আল্লাহ বানায় দিচ্ছেন, ডাকাতকে মাফ করে বিশ্বাসের আউলিয়াদের কাতারে স্থান দান করছেন, দীর্ঘকালের জীবন ভরের মদখোরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তাকে আউলিয়াদের শীর্ষে স্থান দান করছেন। এক বুজুর্গ ছিলেন বিশ্বে হাফি রহমতুল্লাহ আলাই, কোন আলেম মানুষ না, সারা জীবন গেছে মদের ভিতরে বরবাদ, পুরা জিন্দগি মদের মধ্যে বরবাদ। কিন্তু আল্লামা ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ লিখছেন যে একবার তিনি রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, দেখলেন যে একটা কাগজ পড়ে আছে চীনের লেখার ভিতরে, আরো ভিতরে দেখা গেল বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মদখোর মুসলমান তার মনের মধ্যে অনুভূতি জাগলো, ও হো আমার আল্লাহর নাম লেখা কাগজটা এইভাবে পড়ে আছে, কত মানুষ এটাকে পা দিয়া মারাবে, তো আমার আল্লাহ পাকের নামের বেহরমতি হবে। এই শ্রদ্ধার সঙ্গে নামটাকে তুলে নিছে, কাগজটাকে তুলে নিছে, এটাকে পরিষ্কার করে খুশবু লাগাইছে, বহুত ইজ্জতের সাথে যত্নের সাথে এক জায়গায় হেফাজত করছে। এইটুকু আমল দেখলে আল্লাহ পাক এত খুশি হয়েছেন যে বান্দা আমার নামের ইজ্জত করলা, তোমার ইজ্জত সারা দুনিয়াতে আমি ইজ্জতের ডঙ্কা বাজায় দিব, সারা পৃথিবীতে তোমার নামের, তোমার সম্মানের, তোমার ইজ্জতের ডঙ্কা বাজায় দিব। আল্লাহ পাক এইটুকু আমলের উসিলাতে তাকে মাফ করে দিয়া ফের আল্লাহ পাক আউলিয়াদের শীর্ষে তাকে স্থান দান করছেন। এত বড় মর্তবা ওয়ালা এই এক জমানার মদকর মানুষটা হয়ে গেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এর জমানার মানুষ এই বিশ্বে হাফি। একবার এই বিশ্বে হাফি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এর মজলিসে যখন হাজির হলেন, তো অনেক বড় আলেম ওলামা ফোকাহা মুহাদ্দিসিন সেখানে মৌজুদ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল উঠলেন এই লোকের সম্মানার্থে, আগায় গিয়ে তাকে নিয়ে আসলেন, সম্বর্ধনা দিলেন, ইস্তিকবাল করলেন এবং কাছে নিয়ে এসে তার নিজের স্থানে নিজের জায়গাতে খাস মস্তদের মধ্যে তাকে বসাইলেন। কিছুক্ষণ একসাথে থাকার পর বিশ্ব হাফিজ যখন সেখান থেকে বিদায় নেন, এই উলামা বড় বড় ফোকাহা তারা অত্যন্ত বিস্মিত হইয়া হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করলেন, হযরত এই লোকটা তো কোনো আলেম না, সাধারণ মুসলমান, কিন্তু আপনি তাকে এত ইজ্জত করলেন যেটা অকল্পনীয়, এটা তো আমরা কিছুই বুঝতে পারলাম না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা বললেন, হে উলামায়ে কেরাম শোনো, আমি আলেম কিন্তু কিতাবের আলেম, আমি কিতাব চিনি আর বিশ্ব হাফি আল্লাহকে চিনেন, আল্লাহর সঙ্গে তার গভীর নিবিড় সম্পর্ক, সেজন্য আমি তাকে সম্মান করছি। হ্যাঁ, যার সিনাতে আল্লাহ পাকের মহব্বতের দৌলত, আল্লাহর সঙ্গে নিবিড় বন্ধন, তার মর্যাদা অনেক বড় অনেক বড়। ভারতে এক বুজুর্গ ছিলেন খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলী, ইংরেজি শিক্ষিত ছিলেন কিন্তু আউলিয়া বুজুর্গানের সঙ্গে উঠা বসার বরকতে এত এলেন, এমনটা দিনের বুঝ আর এমনটা দিনের উপরে আমলের জিন্দগি তৈরি হয়েছে, বড় বড় আলেমরা পর্যন্ত তার সঙ্গে উঠা বসা করতেন তার নিকট থেকে আল্লাহর মহব্বতের সবক নেওয়ার জন্য। সে হযরত খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলী তিনি বলেন, শাহুকে সরোমে তাজিক রাসে দর্শা আকসর রেতা হ্যাঁ আহলে সফাকে সিনো মে এক নূর কা দরিয়া বহতা হ্যাঁ। দুনিয়ার রাজা বাদশারা এই দুনিয়ার ঝামেলার যন্ত্রণায় যখন কাতরাতে থাকে, আল্লাহর প্রেমিক বান্দাদের অন্তরে তখন নূরের দরিয়া ঢেউ খেলতে থাকে, নূর আর নূরের দরিয়া ঢেউ খেলতে থাকে। আল্লাহ তাআলা আউলিয়াদের রাস্তায় চলার আমাদেরকে তৌফিক দান করেন। এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি, ভারতেই ওনার ভারতের ফুলপুর ওনার বাড়ি ছিল। এরপরে তিনি একসময় করাচি চলে গেছেন, ওখানেই তার ইন্তেকাল হয়েছিল, করাচিতে তার কবর আছে। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বারবার তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছিলেন, এতটা নিকট থেকে স্বপ্ন দেখছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারকের ভিতরের লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করছিলেন, ইয়া রসুল্লাহ আব্দুল গনি কি আজকে আপনাকে খুব দেখলো? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল গনি তোমার রসুলকে আজকে তুমি খুব দেখলা, খুব দেখছো তুমি। সেই শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি ভারতের এলাহাবাদের এক বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলীর বাড়িতে বেড়াইতে গেছেন, দেখা করতে গেছেন বড় উলিয়াল্লাহ হিসাবে। গিয়ে ওনার ঘরের পাশে একটা বাগানের মধ্যে যখন নজর করলেন, তো তিনি জমিন থেকে আসমান পর্যন্ত তাকায় বারবার দেখলেন এবং বললেন, হযরত, এই আপনার ঘরের পাশের বাগানের মধ্যে আমি দেখলাম জমিন থেকে আসমান পর্যন্ত কেবলই নূর চমকাচ্ছে, এর রহস্যটাকে আমি কি শুনতে পারি? অলিরা অলি মিশেন আসাদ, এক অলি আরেক অলিকে চিনেন এবং তার কদর করেন। তখন ওই বুজুর্গ বললেন যে হযরত, এই বাগানটার মধ্যে আমার যৌবনকালে আমি প্রতিদিন 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করতাম, সেই জিকিরের নূর এখন পর্যন্ত চমকাচ্ছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন, আল্লাহ আল্লাহ গো বেরওতা সফে আরশ পেশে মেরা যেহেতু গর্দ চরফে ফর্শ, হে মানুষ তুমি আল্লাহ পাকের নামের জিকির করো, এই জিকির তোমাকে 7 আসমানের ঊর্ধ্বে রব্বুল আরশ পর্যন্ত পৌঁছে দিবেন। এবং মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে যখন আমি আল্লাহর নাম নেই, আমার আল্লাহর নাম যখন আমার জবানে উচ্চারণ হয়, হর বুনে মো আজ আসল জোরে সওয়াত, আমার দেহের বিন্দু বিন্দু শিরা শিরা আমার প্রতিটি লোম কূপ পর্যন্ত মধুর দরিয়া পরিণত হয়ে যায়। নামে উঁচু বর জবান মীর আবাদ, হর বুনে মো আজ আসল জোরে সওয়াত। আল্লাহ তাআলা আল্লাহ পাকের জিকিরের তৌফিক আমাদেরকে দান করেন, গুনামুক্ত জিন্দগি আমাদেরকে দান করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মহব্বত এবং আমলের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। কোথায় তো ইহুদি খ্রিস্টানরা, হ্যাঁ ইহুদি খ্রিস্টান কি জিনিস যে আল্লাহ রসুল থেকে যারা বিচ্ছিন্ন এবং দূরে, এবং যাদেরকে আল্লাহ পাক মাকজুব আলিম এবং জলিন বলছেন, যারা অভিশপ্ত আল্লাহর আল্লাহ পাকের রোশানলে পূজিত এবং যারা পথ হারা পথভ্রষ্ট, তাদের সঙ্গে মুসলমান কেন সম্পর্ক রাখবে? মুসলমান তো জীবনের সর্বক্ষেত্রে সম্পর্ক রাখবে প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সঙ্গে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ছাপ যার জীবনে লাগবে, আল্লাহর কসম সে সোজা জান্নাতে চলে যাবে। আমার প্রিয় ওসেদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সৌন্দর্যের নকশা যার জীবনে প্রতিফলিত হয়, নিঃসন্দেহ তার জন্য জান্নাতের গেট খুলে যায়। এই সুন্নত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, এই সুন্নতের আদর্শ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। একই উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর খলিফা ছিলেন, অনেক বড় আলেমে দিন মুহিউদ্দিন হযরত মাওলানা শাহ আবরার রসাব রহমতুল্লাহ আলী, তিনি বলতেন, সুন্নত কা রাস্তা আকমল হজমল হসহল হার মর্মার্থ হল যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পবিত্র সুন্না এবং আদর্শ যে ধরে, এই রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সুন্না তাকে বড় মানুষ বানায়, উচ্চ আসনওয়ালা বানায়, সুন্নত তাকে উচ্চ আসনওয়ালা বানায় এবং সুন্নত তাকে সুন্দর বানায়, কালো কুৎসি বিশ্রি মানুষকে পরম সুন্দর বানায় দেয় সুন্নত। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো চামড়াওয়ালা, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয় ছিলেন, এতটা মর্যাদা সম্পন্ন ছিলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আমিরুল মুমিনীন ছিলেন, একবার হঠাৎ কথা ছলে মুখ থেকে ফসকে গিয়ে তিনি বলে ফেলছেন, হে বিলাল তুমি তো কালো। কিছুক্ষণের মধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন এবং নিজে শুয়ে পড়লেন জমিনের উপরে এবং বললেন, বেলাল দুই পা দিয়ে আমাকে মারাও যাতে আমার এই ভুলের এখনই শাস্তি হয়। ইন্না লিল্লাহ, আমি কি বললাম? আল্লাহর নজরে আল্লাহর রসুলের নজরে যেখানে তুমি এতটা মর্যাদা সম্পন্ন, সেখানে আমার মুখ থেকে আমি কিভাবে তোমাকে কালো বলতে পারলাম? তুমি আমাকে মাফ করো আর শাস্তি স্বরূপ এখনই আমার শরীরের উপর দিয়ে দুই পা দিয়ে তুমি মারা যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আমিরুল মুমিনিন, আল্লাহর আল্লাহর রসুলের শ্বশুর আপনি, কত বড় মর্যাদা সম্পন্ন আপনি। হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যার সম্পর্কে কথা বলছেন, লাউ কান বাদি নবীউল্লাহ কান ওমর, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে নিঃসন্দেহে ওমর নবী হইতেন। এত বড় মর্যাদা যার, তা আমি কিভাবে তার সঙ্গে আচরণ করতে পারি? আমি আপনার উপর খুব খুশি, মানে আপনার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এবং এটা আমি একদম ভুলে গেলাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনু সন্তুষ্ট হয়ে গেলেন, কালো চামড়াওয়ালা কিন্তু কত বড় মর্যাদাওয়ালা, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের পর শূন্য মদিনা দেখার হিম্মত ছিল না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার, যে মদিনায় আমি ঘুম থেকে জাগলে প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, সেই মদিনা আমি কেমনে দেখব, অথচ আমার রসুল্লাহ সাল্লাহ আলাইসাম সেই মদিনাতে নাই, শব্দ করতে পারতেন না তিনি। এজন্য মদিনা শরীফ থেকে তিনি চলে গেছেন এবং সুদূর সিরিয়াতে চলে গেছেন। অনেকদিন পরে একবার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে বললেন, হে বেলাল তুমি আমার কাছে আসো না। এই কথা বললে হযরত বেলাল ঘুম থেকে যখন জাগলেন অস্থির হয়ে গেলেন মদিনা শরীফ যাওয়ার জন্য এবং তিনি মদিনা শরীফ চলে গেলেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মায়া মহব্বতের পাত্র ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফ গেলেন, যেদিক থেকে যারা শুনছেন বেলাল মদিনাতে আসছেন, চতুর্দিক থেকে মানুষ পাগল পাড়া হয়ে ছুটে আসছেন এক নজর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আনহু দুনো ভাই ছুটে আসছেন, আমার নানার পাগলটা আসছেন, হযরত বেলাল আমার নানাজির পাগলটা আসছেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন যে বহুদিন থেকে আপনার জবানে আজান শুনি না। হযরত হাসান হুসাইন বললেন, আজকে আপনি আজান দেন, আপনার জবানে আজান শুনতে চাই। নানা জান যখন জিন্দা ছিলেন তখন আপনার জবানে আজান শুনতাম, আর সমস্ত মুসলমানরা আপনার আজান শুনে কি অভিভূত হইত, কি নূর হরা আজান, আরশকে কাঁপায় দেয় যে আজান। হ্যাঁ, সেই আজান আরেকবার আপনার জবানে আমরা শুনতে চাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনুরোধ না হলে হয়তো বা তিনি রাজি হইতেন না, কারণ এই এই মদিনাতে যেখানে প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সেখানে আজান দেওয়ার মতো হিম্মত আর হইতে ছিল না। কারণ যে আশাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থেকে শুনতেন আগে, এখন তো আর তিনি শুনবেন না, অর্থাৎ তিনি বর্তমান নাই। এই অবস্থার মধ্যে আজান দেওয়ার সাহস তিনি করতে পারতেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম স্নেহের হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনুরোধকে তিনি প্রত্যাখ্যান করতে পারলেন না এবং মদিনা শরীফে আজান শুরু করলেন। নামাজের সময় হয়েছে, আজান দিতে শুরু করলেন। আরে এই আজান কোত্থেকে, কে আজান দেন? মদিনার ঘর ঘর থেকে মানুষ পাগল হয়ে ছুটে আসছে। সেই আজান আবার কে দিতেছে, কার থেকে আজান শুনতেছে? মানুষ বুঝতে পারছে যে বিলাল মনে হয় মদিনাতে আসছেন। ঐতিহাসিকরা লিখছেন এমনকি মেয়ে মানুষরা পর্যন্ত পাগল পাড়া হয়ে অস্থির হয়ে ঘর থেকে বাইরে হয়ে আসছেন, যে মনে হয় মদিনাতে বিলাল আসছেন। আমার ভাইরা, ঈমান মানুষকে এরকম সুন্দর বানায়, এরকম মর্যাদাওয়ালা বানায়, আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক মানুষকে এত দামি বানায়, এত ঊর্ধ্বে তোলে। হ্যাঁ, লিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আজকে আমরা মুসলমানরা অনেকেই ভুলের কারণে মনে করি, ভুলের মধ্যে আছে আমরা বিভ্রান্তের শিকার। আমরা মনে করি যে ওহো, ইহুদিদের মতো চললে তো আমরা দামি, খ্রিস্টানদের মতো চললে দামি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো আজকে মুসলমানদের? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে দামি, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সাচ্চা মুমিন হও তোমরা সবচেয়ে দামি। এবং আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা আব্দুম মুমিন সারা দুনিয়ার কাফের মুশরিক যত ধন যত দৌলত হোক যত শিক্ষা দীক্ষা হোক যত ঊর্ধ্বে তারা উঠুক সারা দুনিয়াকে তাক লাগাই দেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বলেন এটা নিঃসন্দেহ এটা বিলকুল সন্দেহাতীত। সারা দুনিয়ার সমস্ত কাফের মুশরিক থেকে একজন মুমিনের মর্তবা একজন ইমানওয়ালার মর্তবা অনেক অনেক ঊর্ধ্বে। আল্লাহ নজরতে ইমান বলার মর্তবা বড়। শুনতেছেন ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন, ইমান ইসলামের এবং সুন্নতের কদর করার তৌফিক দান করেন। মুসলমান আজকে মুসলমানের সন্তানের নাম ইহুদি খ্রিস্টানদের নামে রাখে, কি হলো আজকে মুসলমানদের? এতটা মারাত্মক অববর্তন আজকে আমাদের ঘটছে। অথচ হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষের মৃত্যু হয়, মোমেন বান্দার যখন মৃত্যু হয় তো আল্লাহ পাকের ফেরেশতারা রহমতের ফেরেশতারা এই বান্দার রূহ নিয়ে ঊর্ধ্ব জগতের দিকে যাইতে থাকেন আসমানের দিকে। আসমানের এক এক গেট পর্যন্ত গেলে ফেরেশতারা জিজ্ঞাসা করেন কি ব্যাপার, রব্বুল আলমিনের নিকট তার ডাক পড়ছে, মানে দুনিয়ার থেকে আল্লাহর নিকট চলে যাওয়ার জন্য তাকে ডাকা হয়েছে আল্লাহ পাকের নিকট যাওয়ার জন্য। হ্যাঁ, তার পরিচয়টা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্দর নাম তার রাখা হয়েছিল, সে সুন্দর নাম দিয়ে তখন ফেরেশতারা পরিচয় করাইয়া দেন। এখানে সুন্দর নাম কি ইহুদি খ্রিস্টানদের নাম? কি হলো আজকে আমাদের মুসলমান ভাইদের? এক গেন্ডারিয়া থেকে এক ভদ্রলোক শিক্ষিত মানুষ একবার আমার খানকাতে গেছেন, নিজের একমাত্র ছেলে নাবালক ছেলেটা সাত আট বছর বয়স তাকে নিয়ে কিসের দোয়ার জন্য গেছিলেন। তা আমি কথা চলে বললাম যে ওর নাম কি, কি যে নাম উনি বললেন আমি কোন ক্রমেই নামটা উচ্চারণ করতে পারলাম না। ভাই ইংরেজি বললো তো তা আমরা শুনি এবং চেষ্টা করি আমরা কিছু উচ্চারণ করার জন্য। হ্যাঁ, অনেক শব্দ আছে দারুণ মুশকিল, তারপরে আমরা উচ্চারণ করতে পারি ইংরেজি শব্দ, কিন্তু কি নামটা যে আসছে আমি বুঝতেও পারলাম না, উচ্চারণ তো একদম কোন ক্রমেই করতে পারলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি বললাম যে ভাই এমন একটা নাম রাখছেন, হ্যাঁ যে কোনো মুসলমানের নাম, এই নামটা ভালো মতো বোঝাও যায় না, কি দরকারে কোন কারণে কোন স্বার্থে কোন মর্যাদা লাভের উদ্দেশ্যে আপনি এই নামটা রাখছিলেন? চুপ করে বসে আছেন, চুপ করে বসে আছেন, কোনো কথা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান ইসলামের কদর করার তৌফিক দান করেন। আরে মুসলমান যে যত নিচেই নামুক, হাজার নিচে নামার পরও মুসলমান অনেক ঊর্ধ্বে আছে। হ্যাঁ, লালবাগ মাদ্রাসাতে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির নিকট যাইতেন ডক্টর শহীদুল্লাহ সাহেব, বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী। ওখানে একবার হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, তো এক যুবক মুসলমান ভাই, মুখে দাড়ি নাই, দাড়ি মুন্ডানো, প্যান্ট শার্ট পরা, গলায় টাই ঝুলানো। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি নিজের জায়গা থেকে উঠলেন, একটু আগে আগে ওই ভাইকে ওই যুবক মুসলমান ভাইকে কাছে নিয়ে আসলেন, একদম নিজের পাশাপাশি বসালেন। কিছুক্ষণ থাকার পরে ওই যুবক যখন চলে গেল তো ওলামায়ে কেরামের মধ্যে একজন বললেন যার নাম ছিল মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই বুজুর্গের খাদেম, তিনি বললেন যে হুজুর এই যে একটা কাজ করলেন আপনি, যে যুবক ছেলেটা দাড়ি মুন্ডানো টাই পরা নিয়ে এসে ওরে একদম কাছে বসাইলেন, হুজুর কাজটা কেমন হল? খাদেম তো মুখ পোড়া, হুজুর কাজটা কেমন হল? এত আলেম ওলামা মুফতি সাহেব শেখুল হাদিস তাদের মধ্যে জিনিসটা কি মানুষের ভালো নজরে দেখবে? তো হুজুরের বড় আশেক খাদিম ছিলেন তিনি, এই জন্য উনি বলছেন তো এমনি কোনো কুটিল মন থেকে না, একটা জিনিস খেয়াল আসছে তাই বলে দিয়েছেন। হুজুর তখন মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বললেন ফজলুর রহমান ওর দাড়ি আছে তোমরা দেখো না আমি দেখি। মানে একজন মুসলমান হোক ত্রুটিওয়ালা, কিন্তু এই ত্রুটি চিরদিন থাকবে না, একদিন আসবে যখন তার মধ্যে অনুভূতি, তার ইমানের অনুভূতি তাকে একসময় না একসময় আগে নিয়ে যাবে, একসময় তার জীবনে দেখা যাবে যে পরিবর্তন ঘটে গেছে এবং এখন ফুলের এক উন্নত জিন্দগি আল্লাহ তাকে নসিব করে দিচ্ছেন। এখন তুমি দেখতেছো ত্রুটি, এই ত্রুটি নিয়ে সে চিরদিন থাকবে না, সেটা একজন মুসলমান। এই মানুষটাকে আমি দেখছিলাম, এই যুবকটাকে যখন দেখছি তখন তুমি যুবকটাকে নাই। হ্যাঁ, সে ঢাকায় বেতুল মগর মুকরমের পাশে স্টেডিয়ামে তার অনেক বড় ধরনের দোকান ছিল, বড় মাপের ব্যবসা ছিল, ফ্যাক্টরি ছিল, ওনার নাম ছিল হাজি আব্দুল মতিন। আমি তাকে দেখছিলাম, মাশাআল্লাহ, একদম সুন্নত মোতাবেক দাড়ি, বিলকুল ইসলামী পোশাক, হাতে তসবি, সকালবেলা দুই ঘন্টার মতো কোরআনে কারিম তেলাওয়াত করতেন, দুই ঘন্টা ফজর নামাজ পড়ে দুই ঘন্টার মতো কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এশাকের নামাজ পড়তেন, তারপরেই তিনি নাস্তা করতেন, এর আগে কখনো নাস্তা করতেন না। এমনটা একটা মানুষের জীবনের পরিবর্তন ঘটছে। আমার ভয়ের একজন মুসলমান হাজার পতন ঘটলো, সে যদি তওবা করে ফিরে আসে কত যে উর্ধে উঠে তার মর্তবা কল্পনাই করা যায় না। এই বিশ্বে হাফি এক জমানার মদখোর, কিন্তু কি পরিমাণ আল্লাহ পাক তাকে মর্যাদা দান করলেন। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। ভারতে আরেক কবি ছিলেন মির্জা গালিব, আপনারা তো অনেকেই জানেন মির্জা গালিব বড় কবি ছিলেন। তো মির্জা গালিবের একবার মন চাইছিল মক্কা শরীফ যাবেন, আল্লাহর ঘর কাবা শরীফ দেখবেন। তো প্রস্তুতি নিতে চাইলেই হঠাৎ তার মনে জাগলো যে জীবন গেল মদের মধ্যে, আর এই মুখ নিয়ে যাব আল্লাহর ঘর কাবা দেখতে, এটা কিভাবে সম্ভব। মির্জা গালিব এই প্রসঙ্গে ফের কবিতা লিখলেন, কাবা কিসম সে যাও গে গালিব, শরম তুমকো মগর নহি আতি, হে গালিব তুমি কাবা দেখতে চাও কোন মুখে, তোমার কি লজ্জা হয় না, মদখোরের জন্য কিভাবে কাবার মুখ দিয়ে কাবা যাওয়া সম্ভব হতে পারে। এই কবিতা শোনার পরে ভারতের উচ্চ মাপের বুজুর্গ বলি আল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, মির্জা গালিব কোরআন সুন্নার এলেম নাই, জ্ঞান নাই, বুঝতে পারে নাই যে আল্লাহ পাক রহমত নিয়ে কিভাবে বান্দাকে খুঁজতে থাকেন, তালাশ করতে থাকেন। তিনি বললেন, হে গুনাহগার মুসলমানরা, তোমরা গালিবের কবিতার দিকে ভ্রুক্ষেপ করবা না, তোমরা বলবে মে ইসি মোহসে কাবা যাওঙ্গা, শরম কো খাক মে মিলাওঙ্গা, রো রো কে উনকো মে মানাওঙ্গা, আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা। হাজার গুনা থাকলো, হাজার ভুল থাকলো, এই ভুল জিন্দগি নিয়ে আমি আল্লাহ তালাশে ছুটবো। আমি যখন আল্লাহকে তালাশ করবো, আল্লাহকে খুঁজবো, আল্লাহ পাকের রহমত নিঃসন্দেহে আমার দিকে ছুটে আসবে, এবং আল্লাহ পাকের রহমতে না পাক জিন্দগি থেকে আমাকে পাক বানায়া আল্লাহ পাক রহমতের কোলের উপযুক্ত করে নিবে। ভারতের এক বুজুর্গ বলেন, তু হো কিসি ভি হাল মে মাওলা সে লও লগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নহি গির গরায়ে যা, খোলে মোয়া না খোলে দর, উস পে হো কো তেরি নজর, তু তো বস আপনা কাম কর, ইয়ানি সদা লগায়ে যা। যে কোনো অবস্থাতে হোক মুসলমান, তুমি আসো, আর দেরি নয়, এখনই ছুটো আল্লাহ পাক রহমতের দিকে, আল্লাহ পাক নিঃসন্দেহে তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রহমতের দুয়ার খুললেন কি খুললেন না সেদিকে তুমি তাকাও না, তোমার কাজ করো, তুমি ডাক দাও, তুমি ডাকাটাকে শুরু করো। আর আল্লাহ পাকের ওয়াদা পবিত্র কোরআনে, উজিবু দাওয়াত দাঈদা দান, যে কোনো বান্দা আমাকে ডাকলে নিঃসন্দেহে আমি তার ডাকে সাড়া দিই। এই আয়াতে পাকের ব্যাখ্যা বিখ্যাত আলেমে দীন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারফুল কোরআনে লিখছেন, আল্লাহ পাক ওয়াদা করছেন আমাকে ডাকলে আমি সাড়া দিব। এই কারণে কাফেররাও যদি আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহর নিকট চায়, কাফেরের ডাক পর্যন্ত আল্লাহ পাক শোনেন, কাফেরের ফরিয়াদ এবং মিনতিও আল্লাহ পাক শ্রবণ করেন। হে মুসলমান, তাহলে তোমরা ডাকলে আল্লাহকে শুনবেন না, তোমার ডাক তোমার ফরিয়াদ আল্লাহ পাক গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ডাকার তৌফিক দান করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 99 রেকর্ডওয়ালা পাপের সুবিশাল অন্তহীন 99 রেকর্ড বইওয়ালা এই বান্দাকে আল্লাহ পাক বললেন যে ইন্নালাকা ইন্দানা হাসানাত, যে বান্দা তোর কিছু নেকি আছে আমার কাছে আমি দেখাচ্ছি। ওই বান্দা পেরেশান যে কে আল্লাহ তখন বলল, যে বান্দা তখন বলল যে হে আল্লাহ, যে কি হবে সেই নেকি দিয়ে আমার। এর ভিতরে একটা পর্চা বাইর করছেন আল্লাহ তাআলা, একটা পর্চা বাইর করবেন, ছোট্ট একটা কাগজ, তো ওর ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু লেখা। ওই বান্দা এটা দেখে বলবে যে মা হাজিল বেতাকা, হ্যাঁ মা হাজি সৈয়াদ, মা হাজি সিজিল্লাদ, এই পরিমাণ পাপ আর পাপের দফতরের রেকর্ড এর সামনে এইটুকু পর্চা দিয়ে কি হবে? আল্লাহ পাক বলবেন যে বান্দা আমার এখানে নিয়ম হল আগে আমি আমল নামা দেখাই, দেখতে দিদি তুমি এগুলো করছো, এরপরে এই স্টেপ পার হওয়ার পরে দ্বিতীয় কাজ হল আমি এটা ওজন করে দেখাই। শুনতেছেন মায়েরা? এবং ওজন করার পরে রেজাল্ট আউট হবে, ফামান সাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা যাদের নেকির পাল্লা ভারী হয়ে যায় তাদের জন্য জান্নাতের ফয়সালা, আর যদি বদির পাল্লা ভারী হয় তাহলে জাহান্নামের ফয়সালা। قال رسول الله صلى الله عليه وسلم توزع الموازين يوم القيامة قيامت الميدان ميزان پلا রাখা হবে, কায়েম করা হবে। ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত, সকলের নেকিগুলো ওজন করা হবে এবং গুনাহগুলো ওজন করা হবে। ফামান বাদাত হাসানাতুহু আলা সাইয়্যাতিহি ওয়ালাও বিমিসকালিন দাখালুল জান্নাহ, যার গুনাহ আছে কিন্তু নেকিও আছে, ওজন করলে দেখা গেল নেকির পাল্লা একটু হলেও ভারী হয়ে গেছে, একটুখানি শুধু একটু গলাও বিমিসকালিন, এক বিন্দু পরিমাণ ভারী হয়ে গেছে। ছিল নেকিও অসংখ্য আবার গুনাও ছিল অসংখ্য, দুইটা মিলে ওজন করা হলো, নেকির পাল্লায় নেকি বদির পাল্লায় বদি, কিন্তু ওজন করে দেখা গেল যে নেকির পাল্লায় একটুখানি ভারী হয়েছে, সামান্য একটু নেকি বেশি হয়ে গেছে গুনার তুলনায়। নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। ওয়ামান গজাহাত সাইয়্যাতু আলা হাসানাতি ওয়ালা বিমিসকাল দাখালান নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা আল্লাহ পাকের একটা নির্ধারিত নিয়ম, যদি কারো নেকিও থাকে আর গুনাও থাকে কিন্তু গুনা একটু পরিমাণও যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় তো বিধান মোতাবেক তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো এই জীবনে গাফিল না থাকা, নেকি করতে থাকা, কিছু না কিছু। একজনকে দেখলাম আসসালামু আলাইকুম, দশ নেকি হয়ে গেল, দশ নেকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললাম, তাহলে বিশ নেকি হয়ে গেল, অবরাকাতু সব বললাম, তিরিশ নেকি হয়ে গেল। আমরা হাসতে খেলতে জীবনের সময়গুলো নষ্ট করতেছি, হো রহি হ্যায় উমর মিস্তে বরফ দম, টুপকে টুপকে রক্তা রক্তা দম বদম, যে বরফের পাটা যেরকম আমাদের অজান্তেই দমে দমে গলতে থাকে, নিঃশেষিত হইতে থাকে, অনুরূপ আমাদের জীবন নামক বরফটাও মুহূর্তে দমে দমে এভাবে কেবলই নিঃশেষিত হচ্ছে। হ্যাঁ, তু বড় বন্দিগি হ্যায় ইয়াদ রাখ, বার সর অফগন্দিগি হ্যায় ইয়াদ রাখ, চন্দ রোজা জিন্দগি হ্যায় ইয়াদ রাখ, বর্ণা ফির শর্মিন্দগি হ্যায় ইয়াদ রাখ, কর লে জো করনা হ্যায় আখির মৌত হ্যায়, এক দিন মরনা হ্যায় আখির মৌত হ্যায়। হে মানুষ, জীবনটা কেবলই আল্লাহ পাকের বন্দিগির জন্য, সময় বেশি বাকি নাই, যা করার জলদি করো, পরকালের সামান তুমি জোগাড় করো, জেসি করনি বেসি ভরনি হ্যায় জরুর, কবর পে মাইয়িত উতরনি হ্যায় জরুর, যেমন করব তেমনটা ফল আমাকে ভোগ করতে হবে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار, প্রত্যেক মানুষের কবর হয় তার তার জন্য জান্নাতের একটা বাগান হবে, আর না হলে জাহান্নামের একটা বিপজ্জনক গর্ত হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। সময় পার হইতেছে, আমরা সময়কে কাজে লাগে, হয় নেক কাজ করি, কমপক্ষে গুনা থেকে বিরত থাকে, আর যদি গুনা হয়ে গিয়ে থাকে দেরি না করি, মাফ চাই, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক পবিত্র করার ওয়াদা করছেন, তোমরা নিরাশ হও না, আমার কাছে মাফ চাও, আমি গ্যারান্টি দিলাম মাফ চাইলে তোমাদেরকে মাফ করে দেব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীর নাম ওয়াসি। এই লোকটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর এই মানুষটা পালিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট পয়গাম পাঠাইলেন যে তুমি ইসলাম গ্রহণ করলে আল্লাহ তোমাকে মাফ করবেন, জান্নাত দান করবেন। এই মানুষটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুসংবাদ এবং পয়গাম পাঠাইলেন। ইসলাম এমন সুন্দর, এত উদার ইসলাম, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই লোক এই সংবাদ পাওয়ার পরে খুশি হওয়ার কথা না, যে আমার মতো এই ভয়ঙ্করের জন্য, এত বড় জালেমের জন্য এইরকম রহমতের পয়গাম, এইরকম সুসংবাদ। কিন্তু এই লোকটা বলতে শুরু করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাকে ক্ষমা এবং জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, অথচ তার উপরে যে কোরআন অবতীর্ণ হয়ে আছে সে কোরআনের মধ্যেই তো মহান আল্লাহ বলছেন যে যেই বান্দা জিনা করে, মদ পান করে, কাউকে অন্যায় ভাবে হত্যা করে, নিশ্চয় তাকে কেয়ামতের ময়দানে শাস্তি ভোগ করতে হবে। সেই তার কোরআনের ভিতরে তো এই কথাগুলো আছে। দূত এই সংবাদ নিয়ে রসুল পাক সাল্লাহ আলাইহি সাল্লামের নিকট পৌঁছল যে ওয়াহী তো এই কথা বলেন। রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম চুপচাপ যে আমি কিছুই বলতে পারবো না যতক্ষণ না আল্লাহ পাক বলেন। হ্যাঁ, নিজের থেকে বলা না, ইসলাম তো আসমান থেকে যে ওহির মাধ্যমে আসছে সেটা ইসলাম। এখন দুনিয়াতে অনেক ভদ্রলোকেরা আছে কিছু লেখাপড়া করে ইসলামের একদম পুরা কান্ডারি এবং ঠিকাদার হয়ে যান, নিজেরা ইসলামের ব্যাখ্যা দিতে শুরু করেন যে কি বুঝে এই মুজাদ্দিদ আল ফিসানি, তাদের কি কোনো বুঝসুদ ছিল, কোরআন হাদিস তারা বুঝতেন নাকি? এ শাহুল্লাহ দেহলভি, শাহ আব্দুল্লাহ দেহলভি বা হুজরতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি, এসব মানুষরা কোনো কিছু বুঝতেন নাকি? ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মাহমুদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, এরা কোরআন হাদিস কি বুঝতেন? কোরআন হাদিস শেষ জমানা এসে এখন আমরা না ভালো করে বুঝতেছি। তা আমরা বুঝলাম যে আল্লাহ নবী বলে গেছেন, কোরআন দেখে গেলাম, হাদিস দেখে গেলাম, দুইটা দেখবা আমল করবো। হক হও তুমি, হও তুমি রিক্সাওয়ালা, হও তুমি ঠেলা গাড়িওয়ালা, হও তুমি সিম বিক্রেতা, কেরোসিন তেল বিক্রেতা, সোয়াবিন তেল বিক্রেতা, কিন্তু তোমাকে বুখারি শরীফ পড়তে হবে, এর উপর আমল করতে হবে, ডাইরেক্ট দেখবা বুখারিতে আছে কি। এই হলো আজকে কিছু সংখ্যক মুসলমান ভাইদের কথাবার্তা। এই বেচারারা আবেগী মুসলমান, আমরা তাদেরকে মুসলমানই মনে করি এবং তাদেরকে ইসলামকে পছন্দ করে এরকম মুসলমান মনে করি, কিন্তু এরা ভীষণ আবেগী মুসলমান, কথা বুঝে বলতে পারে না, কথা বুঝেন না, কথা বুঝে না। ছোটবেলা আমি দেখছিলাম আমার নিজের চোখে এক বৃদ্ধা মহিলা, সে তার নাতিকে, বৃদ্ধা মহিলা নাতিকে বলতেছিলেন তোরে বিয়ে করাবো, লাল টুকটুক বউ দিব। ওই নাতি ছোট্ট, এই সাত বছর, ছয় সাত বছর বয়স হবে, গিয়া সে দাদির গালের মধ্যে মারছে ঘুষি, গালে ঘুষি, মুখে ঘুষি, চুল ধরে টানতেছে, কাপড় টাইনে ফালা দিতেছে বাইরে, কেন তুমি বিয়ের কথা বললা? কিন্তু এই নাতির বয়স যখন ২৫, আর তখন ওই দাদি যখন বলে বাইরে তোর জন্য একটা ভালো বউ দেখছি, ভালো মেয়ে দেখছি, আর কি তাড়াতাড়ি গিয়া বাজার থেকে এক বিরা পান এবং একদম তাজা সাদা, তাই না দাদির সামনে কি রে, তুই কোনদিন তো আর আনছিলি না পান, পান সুপারি সাদা, আজকে কেন? তো আশপাশ থেকে মহিলারা বলে সুসংবাদ শুনেছেন না, তার নগদ পুরস্কার। তো নাবালকের বিয়ে করা, বিয়ের পর সংবাদ দেওয়া তো কোনো ফায়দা নাই, উল্টা আরো মুক্তি খাওয়া লাগে, ঘুষি খাওয়া লাগে, কি কথা বুঝেন না? এলেম কালাম কিছু জানলাম না আর আমরা ইসলামের এক একজন কান্ডারি হয়ে যেতেছি, কি হলো আজকে আমাদের? আল্লাহ তাআলা বুঝ দান করে। রাত তো বেশি হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, আপনারা বলেন হ্যাঁ, ওনারা বলেন না, তো কোনটা সঠিক? মসজিদের মধ্যে এরকম চরম মতবিরোধ, আমি বলি রাত বেশি হয়েছে, এখানে কিছু হলাম এগ্রাম বলতেছেন না, অরজিৎ থেকে মুসলমান তারা বলতেছেন না, আপনারা বলতেছেন হ্যাঁ। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত নাযিল করেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, তাআলা বিহামদি। আমার ভাইরাই, আল্লাহর কসম, ইসলাম এত সুন্দর, এত সুন্দর যে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই কোরআন সুন্নার ব্যাপারে যেহেতু অনেক বড় রকমের আলেমে দিন ছিলেন, তিনি বলতেন যে মুসলমান ভাইরা তোমরা তো দেখলেই দেখো সব জাহান্নামী, জাহান্নাম দেখলেই মনে করো এই সব জাহান্নামী, এগুলো জাহান্নাম ছাড়া এগুলোর উপায় নেই। অনেক মুসলমান বলে ওইটা যে সব জাহান্নামের দল, সব জাহান্নামের দল এরকম বলে বলে হযরত থানভী বলেন, কিন্তু শোনো মহান রব্বুল আলামিন এমন সীমাহীন দয়াওয়ালা, কিয়ামতের ময়দানে গেলে দেখবা আল্লাহ পাক এক এক মুসলমানকে ডাকবেন আর এক এক বাহানে দিয়ে বলবেন যে জাতুর মাফ করে দিলাম, আর একটা ডাকে বলবেন জাতুর এই কারণে মাফ করে দিলাম, জাতুর মাফ করে দিলাম, তোমরা যারা ফতোয়া দিতে আছো সব জাহান্নামী, এর দেখবা যে তোমাদের অবস্থা কি। শুনতে পারলেন ভাইরা? রাসূল ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সব রহমতের পয়গাম শুনায় গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ববর্তী কোন উম্মতের এক মুসলিম নারী যে জিনা ব্যভিচারে অভ্যস্ত ছিল, একবার সে কোথাও যাওয়ার পথে দেখতে পায় যে প্রচন্ড রোদের তাপে একটা কুকুর একদম হাঁপায় গিয়ে তার জিব্বা বাইর করে দিচ্ছে, জিব্বা বাইর করে কেমনই হাঁপাইতেছে। মেয়ে মানুষটার বড় দয়া হলো এবং গভীর কূপ থেকে পানি পান করানোর কোন ব্যবস্থা ছিল না, তো মেয়ে লোকটা এই গুণাগার এই ব্যভিচারিণী নারী সে নিজের ওড়না শরীর থেকে খুলে পায়ের চামড়ার মোজা যেটা একটা পাত্রের মতোই হয় এটার সঙ্গে সে ওড়না দিয়ে পেঁচে গভীর কূপের মধ্যে ফেলছে, সেখান থেকে পানি তুলে কুকুরটাকে পান করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্যারা নবী রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুণাগার ভয়ঙ্কর গুণাগার এই মহিলার এইটুকু দয়ার আমল দিকে আল্লাহ পাক ফয়সালা করলেন যে আমার এক মাখলুকের প্রতি এরকম দয়া করছো, দয়া করার দয়া করনে ওয়ালা তো আমি, চলো আমি তোমাকে এই উসিলা মাফ করে দিলাম, তোমার জন্য জান্নাতের ফয়সালা করলাম। এইরকম জঘন্য একটা পাপিষ্ট মানুষ এইটুকু আমলের কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে ঘটনা আমি বলতেছিলাম হামজা রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী ওয়াসী যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা আল্লাহ পাক কি উত্তর দেন, অপেক্ষায় থাকি। কোরআন শরীফের আয়াত নাজিল হলো, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বললেন যে আমার বান্দা হাজার ভুল করুক কিন্তু যদি সে তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে হাজার অপরাধ করার পরে যদি সে ঈমান নিয়ে আসে এবং নেক আমল করে তো আমি তাকে মাফ করে দেব। তওবা করলো, ঈমান আনলো, নেক আমলওয়ালা জিন্দগি নিয়ে চললো, আমি তাকে মাফ করে দেব। অনেক বড় সুসংবাদ না? কিন্তু ওয়াসি এমন মেধাবী, এত প্রখর দৃষ্টি সম্পন্ন, এই আয়াত শোনার পরে তিনি কিন্তু সুবহানাল্লাহ বললেন না। শুনতেছেন ভাইরা, তিনি সুবহানাল্লাহ বললেন না, তিনি বললেন যে কথা তো দারুণ সুন্দর যে তওবা করলে মাফ করে দিবেন, কিন্তু এখানে একটা কথা আছে, একটা শর্ত আছে, সেটা হলো যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তওবা করলে ঈমান আনলে এবং বাকি জিন্দেগীর নেক আমলের মধ্যে কাটাইলে আমি তওবা করতে পারবো, ঈমান আনতে পারবো, কিন্তু সারা জিন্দেগী নেক আমলের উপর অটল থাকতে পারবো কিনা এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। শুনতেছেন ভাইরা, এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। আমার যে অ্যাক্সিডেন্ট ঘটবে না সেটা আমি বলি কিভাবে? আমি তো এই পৃথিবীতে বসবাস করি, আমার হাজারো ভুল ত্রুটি হইতেই পারে, কিন্তু এখানে তো আল্লাহ পাক বলছেন যে বাকি জিন্দেগি নেক আমলের মধ্যে কাটাইলে তার জন্য এই ক্ষমা ঘোষণা। এই পয়গাম নিয়ে ওই দূত যখন আবার পৌঁছলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, তো তিনি বললেন যে আমি তো কিছু বলতে পারবো না, আল্লাহ পাক কি বলেন শুনি। অপেক্ষা করলেন, আবার জিবরীল আরেকটা আয়াত নিয়ে আসলেন, নতুন এক আয়াত নাজিল হল এই কথার প্রেক্ষিতে, ঘটনার প্রেক্ষিতে। সে আয়াতে পাক আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু, এই আয়াত আগে নাজিল হয়েছিল যে আল্লাহ তাআলা শিরক নিয়ে মরলে তাকে ক্ষমা করবেন না, বাকি সব গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু এখানে আল্লাহ পাক বলছেন লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান মাফ করে দিবেন, যাকে চান আল্লাহ তাআলার ইচ্ছা মাফ করে দিবেন। এই সংবাদ নিয়ে ওয়াসির নিকট যখন পৌঁছল দূত, তো ওয়াসি বললেন যে কথা তো দারুণ সুন্দর কিন্তু আল্লাহ পাক বলছেন যে যাকে চান তাকে মাফ করবেন, তিনি আমাকে চাইবেন কিনা এটা তো বুঝলাম না, কেমন মানুষ ছিলেন এই মানুষটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবী রূপে আল্লাহ পাক যাদেরকে নির্বাচন করছিলেন তাদের মেধা এত উন্নত ছিল, সারা দুনিয়ার রাজা বাদশাহদের সব মেধাকে একদম হার মানাইয়া দেয় এমনটা তাদের মেধার প্রখরতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দূত এই সংবাদ পৌঁছাইলে তিনি আবার অপেক্ষমান যে আল্লাহ পাক কি বলেন তো শুনি। এইবার আবার আয়াত নাযিল হলো, এই গুণাগার মানুষটার এই এত সব বার্গেনিং এর প্রেক্ষিতে সে আয়াত আল্লাহ পাক বললেন যে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি বলে দেন তো ওদেরকে আমার কথা হলো হে বান্দারা কেউই তোমরা আমার রহমত এবং দয়া থেকে নিরাশ হও না যত চরম থেকে চরম সীমা লঙ্ঘনকারী হো আমার রহমত এবং ক্ষমা থেকে তোমরা কেউ নিরাশ হও না তোমরা যদি ক্ষমা চাও আমি অঙ্গীকার করলাম এবং গ্যারান্টি দিলাম অবশ্যই তোমাদের সব রকমের গুণে আমি মাফ করে দিব এখানে এই কথা বললেন না আমি যাকে চাই তাকে এরকম কিছু বললেন না বরং একদম সাধারণভাবে বলে দিলেন যে যে কোনো বান্দা আমার নিকট ক্ষমা চাইলে তওবা করলে নিঃসন্দেহে আমি তাকে মাফ করে দিব এই আয়াতে পাক যখন ওয়াসির নিকট দূত পৌঁছে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এইবার তো ওয়াসি মুগ্ধ আপ্লুত আরে এত অপরাধের পরে এরকম ক্ষমা আর কেন বিলম্ব তিনি ছুটলেন এবং ইসলাম কবুল করলেন এই ঘটনা দেখার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাযী লাহু খাসসা আম লিলমুমিনিনা আম্মা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক ওয়াসির জন্য যে একদম ব্যাপক ক্ষমা ঘোষণা করে দিলেন এটা কি খালি ওয়াসির ব্যাপারে আয়াত শরীফ নাকি কিয়ামত পর্যন্ত সব গুনাহগার মুসলমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল লিল মুমিনিনা আম্মা কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহগার মুমিনদের জন্য আল্লাহ পাকের রহমতের পয়গাম শুনতেছেন ভাইরা যাই হোক তো ওই ভাই ওই যে 99 রেকর্ড বই বলা সে বলে যে আমার একটা কাগজ বাইরেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেখলাম খালি এইটুকু আমার নেকি বাকি তো সব গুনাহ আর গুনাহ আল্লাহ পাক বললেন যে এটা ওজন করা হবে সিস্টেম মোতাবেক তারপরে ফয়সালা হবে এখন 99 রেকর্ড বই সেটা এক পাল্লা রাখা হয়েছে আর ওর ওই ছোট্ট পর্চা যেটাকে আরবিতে বলে হাদিসের ভাষায় বেতাকা তো ওইটা আরেক পাল্লা রাখা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাথে সাথে দেখা গেল লা ইলাহা ইল্লাল্লাহ এই পাল্লা একদম ভারী হয়েছে এবং এই বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন আমার প্রিয় বন্ধুরা তাহলে মুসলমানদেরকে ছোট নজরে দেখার আমাদের সুযোগ কোথায় কোন সুযোগ কি আছে সারা জীবন তার গুনায় ভরা কিন্তু সে যদি কান্দল চোখের পানি পড়ল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বান্দা আল্লাহর ভয়ে কানছে চোখের পানি তার চেহারার মধ্যে লাগছে ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের উপর হারাম করে দেন তাহলে ফের মুসলমানদের সম্পর্কে আমরা নিচু ধারণা করার সুযোগ কোথায় যে কোনো মুসলমান তার কোন তার ব্যাপারে ফয়সলা করার অধিকার এই বিশ্বের কোন মানুষের নাই তার ব্যাপারে ফয়সলা করবেন সিরে মহান রব্বুল আলামিন তিনি শুধু আকামুল হাকিমিন না তিনি আরহামুর রাহিমিন তিনি খালি বিচারপতি না বরং তিনি সীমাহীন দয়া এবং ক্ষমাওয়ালাও এবং সে দয়া এবং ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে ডাকতে থাকেন সব সময় বান্দা যখন আল্লাহর নিকট ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন কিন্তু এই রমজান মুবারক এমন এক মুবারক মাস রমজান শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন শবে বরাত আসে শবে কদর আসে শবে বরাতে শবে কদরে সূর্য ডুবার সাথে সাথেই সর্বনিম্ন আসমান থেকে রব্বুল আলামিন ডাকতেই থাকেন আসো কেউ ক্ষমা চাইবা মাফ করে দিব ক্ষমা করে দিব আসো কেউ রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করব আসো কোনো বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি চাও আমি তোমাকে মুক্তি দান করব আসো যে কোনো জরুরতওয়ালা বান্দা আমার কাছে চাও আমি তোমাকে সেটা দান করে দিব যে কোনো সংকটের কথা বলো আমি এর থেকে তোমাকে উদ্ধার করব আল্লাহ পাক ডাকতেই থাকেন ডাকতেই থাকেন যে একদম ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত কি কথা বুঝেন না ভাইরা তো এই সময়টা কতক্ষণ পর্যন্ত সূর্য ডুবার পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত কিন্তু অসংখ্য মসজিদের মধ্যে দেখা যায় যে ফজরের ওয়াক্ত এসে মুসলমান ভাইরা বিশাল দলবদ্ধ হয়ে এখন হয়েছে কান্নাকাটি দাগে এরকম করে না মসজিদে ফজরের নামাজের পরে এই কাজটা করা উচিত ছিল কোন সময় ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত, মানে যখন থেকে সেহরি খাওয়া নিষেধ ঠিক ওই সময় পর্যন্ত লাইলাতুল বারাত আর লাইলাতুল কদর, সবে বারাত সবে কদরের এই ফজিলত অব্যাহত থাকে। এরপরে সময়টা স্বাভাবিক সময় হয়ে যায়, কিন্তু আমরা সেদিকে খেয়াল করি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাওয়াল মাসের তমাম বরকত দান করেন, সব নূর দান করেন। এই রজব শাওয়ালে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমজান। হে আল্লাহ, রজব শাওয়ালে আমাদেরকে খুব বরকত দেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। রমজান মাস যখন শুরু হয় তো সাথে সাথে আসমানের সবগুলো রহমতের দ্বার আল্লাহ উন্মুক্ত করে দেন এবং জান্নাতের সবগুলো দরজা আল্লাহ পাক খুলে দেন, জাহান্নামের গেটগুলো একদম বন্ধ করে দেন রমজান উপলক্ষে। এতে বোঝা যায় রমজান কি সীমাহীন রহমতের মাস। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাস আসলো, সুভাগে রহমতি রহমত দান করতে থাকেন বান্দাদেরকে, মধ্যভাগে আল্লাহ পাক ক্ষমার ক্ষমা দান করতে থাকেন, শেষ ভাগে কেবল জাহান্নাম থেকে মুক্তি দিতেই থাকেন মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই তিন দৌলত আমাদের সকলকে নসিব করে দেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো নেক আমল করলে আল্লাহ পাক ওই নেক আমলকে দশ গুণ ধরেন। এক নামাজ পড়লে দশ নামাজের সওয়াব, এক ওয়াক্ত পড়লে দশ ওয়াক্তের সওয়াব, এক টাকা দিলে দশ টাকার সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে দশ সুবহানাল্লাহর সওয়াব, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে দশ বার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব, এক উমরা করলে দশ উমরার সওয়াব, একবার হজ করলে দশটা হজের সওয়াব। ইসলামের বিধান এত আশ্চর্যজনক, শুনতেছেন প্রিয় বন্ধুরা? রমজান মাসে রোজা রাখে বান্দা 30 দিন, আল্লাহ পাক 30 দিনের রোজার বিনিময়ে 300 দিনের রোজার সওয়াব তাকে দান করেন। আর রমজানের পরে যে 6 রোজা রাখে না, এই 6 রোজার মধ্যে আরো এর বরকতে আরো 60 দিনের সওয়াব, আর আরবিতে বৎসর হয় মোট 360 দিনে, ইংরেজি হিসাবে কয়দিন 365 না, আর আরবিতে হিজরি হিসাবে বৎসর হয় কতদিনে 360 দিনে। তো রমজানের এই রোজা আর এরপরে যদি আরো 6 রোজা রাখে তো পূর্ণ বৎসর ভরে রোজা রাখার সব আল্লাহ পাক তাকে দান করেন। কিন্তু এরপরও আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন হাদিসে কুদসিতে, যে আমরা যে কোনো নেক কাজ করলে 10 গুণ সব, কিন্তু শোনো, ইল্লা সওম فانه لي وانا اجزي به وانا اكرمات وانا اجزا به। কিন্তু রোজা এর থেকে ব্যতিক্রম, সব আমলের জন্য নেকি 10 গুণ সর্বনিম্ন, এটা ঠিক আছে, কিন্তু ইল্লা সওম যে রোজার ব্যাপারটা কিন্তু ভিন্ন। আল্লাহ পাক বলেন, রোজা বন্দা সব বাদ দিয়ে এত কষ্ট স্বীকার করে আমাকে খুশি করার জন্য সারাদিন না খেয়ে থাকে, তো এই বন্দার রোজার বিনিময়ে কি দিব সেটা আমি বুঝব। এটা কি, এটা আল্লাহ পাক বলেনি না? শুনছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক নিজে বলেন ইল্লা সওম, কিন্তু শোনো রোজার ব্যাপারটা ভিন্ন, এটা এতটা আমার মহব্বতে করে বন্দা, ওয়ানা আর জিবহি এটার ব্যাপারটা যা দেওয়ার এই বদলাটা আমি দেব, এটা আইন কানুনের বাইরে নিয়ম নীতির বাইরে এটা আমি দেব। এ হল এই হাদিসের এক অর্থ, কিন্তু হাদিসটার পড়ার আরেকটা পদ্ধতি হল ওয়ানা উজাবিহি, এর অর্থ হল যে ওর রোজা রাখে কতটা মহব্বত আমার জন্য, এই বিনিময়ে আমি স্বয়ং নিজে ওর জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই হল রমজান শরীফের রোজা। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা রোজা রাখে ঈমান আছে তার বুকে, আর রোজা রাখে কেবল আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাক তার পিছনে সবগুলো মাফ করে দেন। যে বান্দা তারাবির নামাজ পড়ে সিনাতে বুকে তার ঈমান, আর তারাবির একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহ পাক তার পিছনে সব গুনাহ মাফ করে দেন। যে বান্দা সবে কদরের ইবাদত করে সিনাতে তার ঈমান, আর উদ্দেশ্য সেফ আল্লাহ সন্তুষ্টি অর্জন, আল্লাহ পাক তার পিছনে সব গুনাহ মাফ করে দেন। রমজান শরীফ আমাদের সম্মুখে, আল্লাহ তাআলা রমজান শরীফের রোজাগুলো রাখার আমাদের তৌফিক দান করেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم ويزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان مغفرة لذنوبي وإتقى رقبته من النار وكان له مثل أجر الصائم من غير أن ينتقص من أجوره شيء أو كما قال رسول پاک صلى الله عليه وسلم بولين جي رمضان ما سي الله پاک خوشي ہویا مومن بندر رزق بڑھایا دن এদিকে ও দিন রাত কষ্ট করে আল্লাহ পাক তার রিজিকে বরকত দিয়ে দেন। এই জন্য দেখা যায় রমজানে ব্যবসা বাণিজ্য বরকত অনেক বেশি হয়। এক মুসলমান ভাই রাজধানী মার্কেটে ব্যবসা করেন অনেক বছর আগে একবার আমি রমজানের দিনে তো তার দোকানে বসছিলাম, পরে ভিড় আর ভিড়। তারপরে আমার সাইডে এসে বললেন যে হুজুর সময় দিতে পারলাম না, মনে কিছু করেন না, এক মাস কামাই আলহামদুলিল্লাহ ছয় মাস খাই। আমি বললাম তার মানি বলে আলহামদুলিল্লাহ এক মাসে ছয় মাসের আল্লাহ রহমতের লাভ হয়। এক মাসে ছয় মাস পরে বলে পাঁচ মাসের কম না কিন্তু, যে ছয় মাসের লাভ হয় এক মাসে। এত বরকত দেন মহান রব্বুল আলমিন রমজান মুবারক, সব মুসলমানের রিজিকে বরকত দিয়ে দেন আল্লাহ তাআলা। গরিব মানুষ রমজানে এত ভালো খায় যেটা আগে কখনো খেতে পারত না। সকলের রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন রোজাদারকে যে ব্যক্তি রোজা ইফতার করাইলো, ইফতার করতে দিছে কিছু, ঘরে বসা ইফতার করা কোনো জরুরি না, বরং ইফতারের ব্যবস্থা করে দিছে। মান ফাত্তারা ফি সায়মান, যে ব্যক্তি কোন রোজাদারের ইফতারের ব্যবস্থা করে দিল, একটা রোজার ইফতারেরও যদি ব্যবস্থা করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন রোজাদারের মর্যাদা আল্লাহ পাকের নিকট এত বড় যে তাকে ইফতার করাইয়া দিল আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দিবেন। মাগফিরাতান লিযুনুবিহি, এই একজনকে ইফতার করাইয়া দিলে তার গুনাহ সব মাফ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এবং ওই রোজাদার ব্যক্তি রোজার কারণে যেই পরিমাণ নেকি পাবেন, যিনি ইফতার করাইলেন আল্লাহ পাক তাকে সেই পরিমাণ নেকি দান করবেন। আর সেই রোজাদার রোজা রাখে কি পরিমাণ নেকি পান সেটা তো আমরা আন্দাজ করতে পারবো না, আল্লাহ পাক নিজে বলছেন এটা আমি দেখবো, এই ব্যাপারটা খাস আমার তো, এটা আমি দেখব। কিন্তু এক হাদিস শরীফ قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين خريفا. দেখেন রমজানের রোজা এটা কিন্তু ফরজ, ফরজ রোজা না, কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইসালের হাদিস শরীফে একটা নফল রোজার ফজিলত বলছেন, তাতেই আমরা অনুমান করি তাহলে ফরজের মর্যাদা কত বড় হবে। এই নফল রোজা সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মোমেন বান্দা একটা নফল রোজা আল্লাহ সন্তুষ্টির নিয়তে যদি রাখে, তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে আল্লাহ পাক সত্তর বৎসরের দূরত্ব সৃষ্টি করে দেন। তাহলে একটা রোজা রাখলে কি রকম ফজিলত হবে, কি রকম মর্তবা হবে, কত বড় পুরস্কার আল্লাহ পাক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে পূর্ববর্তী বিভিন্ন উম্মতের উপরে আল্লাহ পাক বলেন যে আমার বিভিন্ন নবীদের উম্মতের উপরে আমি যেরকম রোজা ফরজ করেছিলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের উপরও তোমাদের উপর আমি রোজা ফরজ করলাম। এই রোজার উসিলা আমি চাই তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সব একদম জান্নাতি হয়ে যাও। লাআল্লাকুম তাত্তাকুন এর দুই অর্থ, তাত্তাকুন আর তাত্তাকুন আন্নার, যে এই রোজা রাখবা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া একদম জান্নাতি হয়ে যাবে। আর তাত্তাকুন এর এক অর্থ হল যে রোজা রাখবা তোমরা সব ওলিয়াল্লাহ হয়ে যাবে। ওলিয়াল্লাহ হলো জান্নাত, তাত্তাকুন মানে মুত্তাকি হওয়া, ওলিয়াল্লাহ হয়ে যাবে সকলে। আমার ভাইরা রোজার দিনে আমরা চেষ্টা করব যে আমাদের দ্বারা কোনো গুনার কাজ না হয়, চোখ হেফাজত করি, জবান হেফাজত করি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করি সব রকমের গুনা থেকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছেন যে মোমেন রোজা রাখে কিন্তু গীবত করে, মিথ্যা বলে, বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়, এইভাবে সে রোজার পরিশ্রম তো সারাদিন করলো কিন্তু সে আল্লাহ পাকের নিকট পাওয়ার মতো কিছুই তার থাকে না, সবকিছু নিজেই ধ্বংস করে দেয়। আমার প্রিয় বন্ধুরা, এজন্য আমরা ফিকির করব যে রমজানের দিনে রোজাও রাখব আল্লাহ সন্তুষ্টির জন্য, সব গুনাহ ত্যাগ করে দিব মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়া চিরদিনের না, কয়েকদিন এখানে আসি এখান থেকে চলে যাব, কিন্তু এখান থেকে সময় থাকতে যেন সামান জোগাড়ের চেষ্টা করি। ভারতের বুজুর্গ ছিলেন আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে হাম এসে রহে ইয়াকে বয়সে রহে ওহা দেখ না হয় কেসে রহে হয়াত দু রোজা কে ক্যা আয়েশো গম মুসাফির রহে জেসে তেসে রহে। দুদিনের জিন্দগি একরকম কাটলেই হল। আমাদের আসল চিন্তার বিষয়, আসল ফিকিরের বিষয় হল অনন্তকালের পরকাল জীবনটায় আমরা কেমন থাকব, সেখানে আমার অবস্থা কি হবে, আমি সেখানে জাহান্নামের কীট থাকবো না জান্নাতে মহান রব্বুল আলমিনের মেহমান থাকবো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইমান আর নেক আমল গুনামুক্ত জিন্দগি নিয়ে আসো, আমার থেকে ক্ষমা নিয়ে আসো, জান্নাতে অনন্তকালের মেহমান রূপে আমি তোমাকে গ্রহণ করব। তিন দিনের মেহমান না, বরং অনন্তকাল আল্লাহ পাক আমাদেরকে মেহমান বানাবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে সমস্ত মুসলমানকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। সর্বশেষ একটা হাদিস শরীফ শুনে দিই, তারপরে দোয়া করি। যে হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোন মুসলমান প্রতিদিন যদি 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তো কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে, এই কালেমার নূর তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মাইক প্রথমে ভারী ঝামেলা করলো, শেষ হতে কোনো সমস্যা হয়নি, কিন্তু এটা বুঝতে আমাদের অনেক সময় লাগছে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير إنك على كل شيء قدير إنك على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك من النار يا قاضي الحاجات اقض حاجاتنا يا رافع الدرجات ارفع درجاتنا يا حل على مشكلات حل مشكلاتنا يا دافع البليات ادفع بلياتنا يا كافي المهمات اكفي مهماتنا يا مسبب الأسباب سبب لنا الأسباب يا مفتح الأبواب فتح لنا أبواب رحمتك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك حبك حبك والعمل الذي يبلغنا حبك اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخف الأشياء عندنا رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين الله وتشكرك معفو يا دنيا আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত দান করেন, আল্লাহ আপনার মারিফত দান করেন, আল্লাহ আপনার বন্দীকে তৌফিক দান করেন, ঈমানে কামেল আমাদের নসিব করেন, নূরে কামেল আমাদের নসিব করেন, সুন্নতের মহব্বত আমাদেরকে দান করেন, সুন্নত মুতাবিক জিন্দগি আমাদেরকে নসিব করেন, আল্লাহ তমাম গায়রুল্লাহ থেকে গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সমস্ত গুমরাহ থেকে এবং লানতের পথ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদেরকে কবুল করেন, আমাদের সন্তানাদিকে কবুল করেন, আমাদের খানদানকে কবুল করেন, দোস্ত বা মুহিব্বিনকে তাদের খানদানকে কবুল করেন, সমস্ত মুসলিমিন মুসলিমাতকে কবুল করেন, আল্লাহ আমাদের উপর বেশুমার রহমত নাজিল করেন, দু জাহানের মালিক দু জাহান আপনি আমাদের কামিয়াব করে দেন, আল্লাহ নির্মাণ মালিক তমাম পদস্খলন থেকে তমাম দুর্ঘটনা থেকে তমাম পেশানি থেকে আসমানে জমিনে সমস্ত বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন, সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, আল্লাহ এই শাবান মাসে আপনি বহুত বরকত নসিব ফরমান, বহুত বহুত বরকত দান করেন, রমজান মুবারকের রোজা রাখার আমাদের তৌফিক দান করেন, শাবান এবং রমজানের সমস্ত নূর আপনি আমাদের নসিব ফরমান, আল্লাহ মেহরবান মালিক, আল্লাহ আমাদের সব গুনাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার বন্দীগীর তৌফিক আমাদেরকে দান করেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আপনি আমাদেরকে সামিল করেন, আল্লাহ নফসে শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, ঈমানের ইসলামের হেফাজত করেন, ঈমানের সাথে ইসলামের সাথে জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠে নেন আল্লাহ আপনার সন্তুষ্টি এবং ঈমানের হালতে আপনি দুনিয়ার থেকে উঠে নেন, আফিয়তের হালতে আপনি দুনিয়ার থেকে উঠে নেন, আল্লাহ সারা জাহানের মুসলমানদের উপর বেশুমার রহমত নাজিল করেন, বিশেষভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার উপর খাস রহমত নাজিল করেন, আল্লাহ মেহরবান মালিক আমাদের সব হাজত জরুরত আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করে দেন, সব মুশকিল আপনি আসান করে দেন, আল্লাহ যে সকল ভাইরা বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন ইমাম সাহেবের কাছে তাদের সমস্ত নিয়ে এক উদ্দেশ্য আপনি পুরা করেন, সব পরিশানি থেকে সকলকে নাজাত দান করেন, এই মসজিদকে কেয়ামত পর্যন্ত জন্য কবুল করেন, এই মসজিদকে দিনের বড় মার্কাজ হিসাবে কবুল করেন, সুন্নতের মার্কাজ হিসাবে আপনার মহব্বতের মার্কাজ রূপে কবুল করেন, আকাবের দিনের সহি তরিকার হেদায়ত এবং খেদমতের জন্য এই মসজিদকে আপনি খাসভাবে কবুল করেন, আমাদের দেশে সবগুলো মসজিদকে এইভাবে আপনি কবুল ফরমান, তমাম ফেতনা ফাসাদ পরিশানি থেকে আপনি হেফাজত করেন, এই মসজিদের পরিচালক মন্ডলী এবং মুসল্লিয়ান ইকরাম এবং যারা এতে সহযোগিতা করে সকলকে কবুল করেন, সকলের দুজাহানের কাম সকলকে দুজাহানের কামিয়াবি দান করেন, সব পরিশানি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, আজকের মজলিস মাহফিলের যারা উদ্যোক্তা এবং ব্যবস্থাপক যারা এতে সহায়তাকারী এবং অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, আল্লাহ সকলের উপর খাস রহমত আপনি নাজিল করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনার বানান, আল্লাহ আপনার বন্দীকে তৌফিক আমাদেরকে দান করেন, আপনার মহব্বত আমাদের সিনাতে দান করেন, আপনার জিক্র ইয়াদকে আমাদের জিন্দগি বানায় দেন, আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করেন, তমাম ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশের জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করেন, আল্লাহ আমাদের দেশের যে সকল পরিকল্পনা যেটা দেশ জাতির জন্য মঙ্গলজনক আল্লাহ আপনি এতে বেশুমার রহমত বরকত দান করেন, আল্লাহ আপনার খাজানা আমাদের দেশের উপর আপনি নাজিল করেন, আল্লাহ আমাদের দেশের সব মসজিদ মাদ্রাসা দিনই মার্কাজগুলোকে আপনি কবুল করেন, এই জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করে দেন, আল্লাহ বিশেষভাবে আমাদের দেশের এই জমিনের মধ্যে খাস বরকত দান করেন, বেশুমার বরকত দান করেন, এবং আল্লাহ এই জমিনের ভিতরে অফুরন্ত গ্যাস এবং তেলের খনি আপনি দান করেন, অফুরন্ত গ্যাস তেলের খনি আপনি দান করেন, অফুরন্ত গ্যাস তেলের খনি আপনি দান করেন, তমাম দোয়া মোনাজাত আল্লাহ আপনার অনেক সুন্দর নামে রসুল আপনি কবুল করেন, রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুসনুল জামালে বরকত আপনি কবুল করেন, রাম কুনবর উমরে রাস্তা বর জাফর বাফর রাম কুনবর উমরে রাস্তা বর জাফর আজিম আজমা গুনাহ আজিম عظیم اتما گناہ عظیم تو توانی عفو کر دندر حریم تو توانی عفو کر دندر حریم تو توانی عفو کر دندر حریم مفلسان ما مداد القوتو شاین للہ از جمال رویتو شاین للہ از جمال رویتو دست مخشا جانبی زنبی لما دست مخشا جانبی زنبی لما دست مخشا جانبی زنبی لما آخری بردست و بربازی ہوئے تو آخری بردست و بربازی ہوئے تو آخری بردست و بربازی ہوئے تو ربنا 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 تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم
আমাদের প্রাণ প্রিয় পীর মুর্শিদ তরজমান আকাবির শেখুল হাদিস আরিফ বিল্লাহ হযরত ওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর আত্মশুদ্ধি ও জীবন গঠনমূলক প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য নাম্বার 01715801869 মুফতি শহীদুসালাম কাসেমি নাম্বারের সাথে অবশ্যই নিজের নামও পাঠাবেন, তবে শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর ছবি থাকবে না। বাংলা বা উর্দু বা উভয় গ্রুপেই অ্যাড করে নেওয়ার পর আপনি কখনোই একবারের জন্য গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না, বলবেন না। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার কাছে যে মেসেজটা যাবে তাতে রিপোর্ট স্প্যাম বা ব্লকে টাচ করলে আপনি গ্রুপ থেকে তাৎক্ষণিক পৃথক হয়ে যাবেন। কখনো যদি আপনি দেখেন গ্রুপ থেকে পৃথক হয়ে গেছেন তাহলে আপনি তাৎক্ষণিক জানান। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, নামের ডান পাশে তিনটা অপশন থাকে, মাঝে অ্যাটাচ ক্লিপে টাচ করলে নিচে আসবে কন্ট্যাক্ট, তাতে টাচ করলে আপনার মোবাইলের নাম্বারগুলো চলে আসবে। এতে শুধু ওই নাম্বারটাই আপনি টাচ করুন যেটা প্রাণীর ছবিমুক্ত এবং হোয়াটসঅ্যাপ তাতে চালু আছে। তাতে টাচ করলে আসবে সেন্ড, নিচে ডান দিকে টাচ করেন, চলে আসবে নাম এবং নাম্বার আমার কাছে। সরাসরি বয়ান সহজে শোনার জন্য লিঙ্ক mixlr.com/rafiq_khanka MIXLR। আপনার কাছে লিঙ্ক না থাকলে কল করলে আপনার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওয়েব অ্যাড্রেস www.khankabd.com। খানকার স্পেলিং KHANQAHBD.com। খানকা এবং বিডি এর মাঝে কোনো স্পেস নেই। যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া হল এর প্রোফাইলে মসজিদে নববীর গম্বজ এবং মিনারার ছবি আছে। নিজেদের মত বিনিময়, শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা বা কোনো এ জাতীয় কোনো কারণেই গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না। গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের বয়ান পাওয়ার জন্য।